রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চায় কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চায় ইনশাআল্লাহ তালা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, অনুষ্ঠানে কল SMS নেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেরি না করে চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। স্ক্রিনে এই তেলাওয়াতের এই আয়াতসমূহের তর্জমাও দেখি আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন। এরপরেই আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে কথা বলবো। হামদে বারি তালাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনিয়ে দিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم.
سبحان الله سبحان الله. الله تبارك وتعالى قرآن پاکের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অসংখ্য ঘটনা, অসংখ্য বিষয়গুলো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। সেই প্রাচীন যুগে কি হয়েছিল, ওই জমানার মানুষের সাথে আল্লাহ তাবারক ও তাআলা কেমন আচরণ করেছেন, তাদের শাস্তি পাওয়ার কারণ কি, সেই প্রাচীন যুগে, আর যদি বলি বনি ইসরায়েলের জমানায়, যে সকল কওমের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, কেন হয়েছেন, আজাব দিয়েছেন, কেন দিয়েছেন, সেই আজাব থেকে বাঁচার উপায় কি, বিস্তারিত আলোচনা প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এই জন্য যেন উম্মতে মুহাম্মাদি ওই সকল গুনাহ থেকে বাঁচতে পারে যার কারণে বনি ইসরায়েলের লোকেরা ধ্বংস হয়েছে। আর এই সকল বিষয়গুলোই ওলামা আহলে সুন্নাত আমাদেরকে সতর্ক করেন যে আমরা যেন ওই সকল গুনাহ থেকে বাঁচি যে সকল গুনাহে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেন, আজাব দেন। সকল গুনাহ এমনটাই যে প্রত্যেকটা গুনাহতেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। তো সকল গুনাহ, যেটা সেটা ছোট হোক বা বড় হোক, সকল গুনাহই পরিত্যাগ করা উচিত আমাদের। আজকের যে বিষয় নিয়েছি, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল অথবা আস্থা, আমরা যেটাই বুঝি, তাওয়াক্কুল যদি হয় তো ধর্মীয় দিক থেকে সহজে বোঝা যায় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আর আস্থা ভরসা এটাও সহজে বুঝি আমরা। এই আল্লাহ তাআলার প্রতি বান্দার তাওয়াক্কুল কেমন থাকা দরকার, আল্লাহ তাআলার প্রতি বান্দার ভরসা কেমন থাকা দরকার, কতটুকু থাকা দরকার, আর কতটুকু থাকলে ওই বান্দা আল্লাহ তাবারক তাআলার প্রিয় হয়। আমরা তো মুখে বলি আল্লাহ তাআলার উপর আমার ভরসা আছে, কিন্তু তারপরেও উনিশ বিশ হয়ে যায় নিজেদের মধ্যে হয়ে যায়। কিন্তু তো এই জন্য আল্লাহ তালার প্রতি যে তাওয়াক্কুল ভরসা আমরা রাখব এই ব্যাপারটা নিয়ে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে আয়াতে করিম এরশাদ করছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা এরশাদ করছেন যে বান্দা আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা তাওয়াক্কুল কিভাবে রাখবে। আজকে ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানে এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আলোচনাও করব। আমাদের সাথে ইমরান ভাই আছেন, নাতখা ইসলামী ভাই আসার আগে হামদে বাড়ি তালা তো শুনবই অনুষ্ঠানে, ইমরান ভাই থেকে যদি কিছু আলোচনা কিছু কথা এ সম্পর্কে শুনি যে তাওয়াক্কুল কাকে বলে। কোরআন ও হাদিস তো শুনবই, এরপরে আমাদেরকে আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করতে হবে যে তারা আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল রেখেছেন, আল্লাহর প্রতি ভরসা তাদের কেমন ছিল। যখন প্র্যাকটিক্যাল তাদের জীবনী থেকে আমরা জানতে পারবো, আল্লাহ তাআলার আয়াতে কারিমে শুনবো, তখন আমাদের এই বিষয়টা আরও সহজ হবে যে আমরা এই বিষয়টা কীভাবে আমল করতে পারি। ইমরান ভাই বিষয় নিয়েছি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা বা তাওয়াক্কুল রাখা, এ নিয়ে যদি দুই একটা কথা শোনাতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচ্য বিষয়,
জি,
তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ভরসা অথবা আস্থা অথবা নির্ভর যেটাই আমরা বলি, এই যে তাওয়াক্কুল বিষয়টি বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন, যারা
জি
মুমিন বান্দা, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা সলফে সালেহীন, যারা তাদের বৈশিষ্ট্য তাদের গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তাদের মধ্যে আল্লাহ পাকের প্রতি তারা কাজ করে, তাদের কর্ম তাদের জীবন যাত্রা করে থাকে, কিন্তু তারা সকল জিনিসকে একটা মাধ্যম হিসাবে নিয়ে থাকে কিন্তু ভরসা করে আল্লাহর প্রতি,
আল্লাহর প্রতি,
আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি। সেটা রিজিকের সম্পর্কে হোক অথবা আমার চলার ক্ষেত্রে হোক,
জি,
আমি আমার গড় থেকে বের হব অথবা আমি ব্যবসা করব, আমি সফর করব, অর্থাৎ আমার যে কর্মক্ষেত্র,
জি,
আমার জীবন যাত্রা, অথবা যদি কোনো ব্যক্তি স্টুডেন্ট হয়ে থাকে তার লেখাপড়া, তার লেখাপড়ার যাত্রা কী করা, শুরু করা, তো এই যে শুরু করা, একটি হচ্ছে চেষ্টা তো আমি করব লেখাপড়ার জন্য, ব্যবসা তো আমি করব, সফর তো আমি করব, অর্থাৎ এক ব্যক্তির তার জীবনযাত্রার সমস্ত কাজ, তার পরিবার থেকে শুরু করে তার সন্তান, বাবা একজন পিতা হিসাবে তার যে সন্তান রয়েছে এই সন্তানের যে দেখা শোনা করা, এই যে তার যে একটা দায়িত্ব, এখন একটা হচ্ছে যে আমি দায়িত্ব পালন করব, আমি আমার পরিবারের সদস্য যারা তাদের দেখাশোনা করব, কিন্তু আমার আস্থাটা আমার ভরসাটা নির্ভর হবে রবের প্রতি,
রবের প্রতি।
এই যে রবের প্রতি যখন আমি ভরসা স্থাপন করব রবের প্রতি, তখন আমার ওই টেনশান থাকবে না। আমি একটা উদাহরণ দেব, ইনশাআল্লাহ কোরআনুল করিমের হাদিসে মোবারকা তো ব্যাপক আলোচনা,
জি জি,
কিন্তু এক সাধারণ মানুষের জন্য, যেমন কোনো ব্যক্তি যদি তার রিজিকের বিষয়টা তার পরিবারের সদস্যদের দিকে ভরসা করে যে আমার যদি ছেলে সন্তান বেশি হয় তাহলে আমার আর্থিকভাবে আর্থিক সংকট হবে না, অথবা আমার পেরেশানি হবে না, আমি চলতে আমি স্বাচ্ছন্দ্যে আমি জীবনযাপন
করতে পারবো,
তাহলে এর মানে কী বোঝা যাচ্ছে? যার ছেলে সন্তান নেই তাহলে তার কি জীবনযাত্রা কি অচল,
সে কি না খেয়ে থাকবে,
সে কি না খেয়ে থাকবে? তাহলে অর্থাৎ আমার যে সন্তান, আমার যে ব্যবসা, আমার যে বাসস্থান, যা কিছু আমার কাছে রয়েছে, এটা জাস্ট একটা হচ্ছে উসিলা,
উসিলা
মাধ্যম,
মাধ্যম
আমার সন্তান থাকুক অথবা আমার সন্তান
নাই
থাকুক, আমার আস্থা আমার ভরসা আমার রবের প্রতি,
এমনটাই হওয়া দরকার
যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট,
যথেষ্ট।
যখন জাকির ভাই, যখন কোনো ব্যক্তি তার মূল আস্থাটা তার ভরসাটা নির্ভর করবে তার রবের প্রতি, তখন তার মাধ্যমটা খুবই ছোট হবে, তার চেষ্টাটা খুবই কম হবে, কিন্তু সফলতা বেশি হবে,
বেশি হবে। কেননা রবের প্রতি তার ভরসা,
ভরসা
কামিয়াবি দান করার যে স্রষ্টা তার প্রতি তার ভরসা বেশি।
যেমন হাদিসে পাকের মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন ইরশাদ করলেন যে যখন তোমরা রবের প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তে রব আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করবে ওইভাবে যেভাবে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন পাখিদেরকে।
সুবহানাল্লাহ।
এই যে উদাহরণটা কেন আনলেন, আবার এটাও ইরশাদ করলেন যে পাখিরা তারা ক্ষুধার্ত অবস্থায় বের হয়, পেট ভরে তারা
ঘরে ঢুকে বাসায় আসে। রাইট রাইট।
এই যে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলতে পারতেন যে তোমরা তোমাদের রবের প্রতি তাওয়াক্কুল করো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের তাওয়াক্কুলটা এমন হতে হবে যে তাওয়াক্কুল যদি এমন হয় যে যদিও সে পাখি, একজন মানুষ এবং পাখির তাওয়াক্কুল কিন্তু এক হবে না। মানুষ তো চাষাফুল মখলুকা,
জি জি,
মানুষ তো শ্রেষ্ঠ, কিন্তু জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য যে যদি রবের প্রতি যদি আমাদের ভরসা বিশ্বাস যদি আমাদের হয়ে যায় পরিপূর্ণতার সাথে, তখন আমাদের চেষ্টা কম হবে, আমাদের যদি কোনো মাধ্যম নাও থাকে, যেমন শেখ তরিকত আমির আলাহ সুন্নত দামাত বারাকাত আলিয়া পূর্বের ফাইজানা সুন্নতের মধ্যে যে ঘটনা লিখেছেন, যে সাফের যে ঘটনাটি উপস্থাপন করেছিলেন, লিখেছিলেন যে একটা সাপকে যে পাখি এসে তাকে যে খাবার দিচ্ছে, সেই সাপটা ছিল সম্ভবত অন্ধ সাপ। অর্থাৎ তার যেই অবশ্যই সেই সাপ আল্লাহ পাকের একটা সৃষ্টি, তার রবের প্রতি যখন তার তাওয়াক্কুল ছিল, রবের প্রতি তো যখন ভরসা ছিল, সাপ অন্ধ, তার বাহ্যিকভাবে নিজে করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা
নেই
ছিল না,
কিন্তু যে যেই পাখি সাপকে ভয় পাওয়ার কথা সেই পাখি তাকে রিজিকের মাধ্যম হয়ে গেছে।
এখন এটা কিভাবে সম্ভব হলো, যখন রবের প্রতি তাওয়াক্কুল ছিল, রবের প্রতি ভরসা ছিল, বাহ্যিক কোনো ব্যবস্থা নাও থাকলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ভরসা তাওয়াক্কুলের কারণে, নির্ভর রবের প্রতি করার কারণে তার ব্যবস্থা,
রিজিকের ব্যবস্থা কোনো না কোনো মাধ্যমে
হয়ে
গেছে। আসবে ইমরান ভাইয়ের কাছে আবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে আলোচনা শুনব। আমির হামজা ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তালা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা যে বিষয় নিয়েছি আজকে নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি আমির হামজা ভাই, হামদে বারি তালা শুনিয়ে দিন আমাদের।
Sallallahu ala Muhammad Sallallahu alayhi wa sallam Sallallahu ala Muhammad Sallallahu alayhi wa sallam Subhanallah Subhanallah, Subhanallah, আমি পাপি করি তুমি ক্ষমা করো, আমি জুলুম করি তুমি দয়া করো, আমি পাপি করি তুমি ক্ষমা করো, আমি পাপে করি রিজিকদান করো তুমি সকলকে, রিজিকদান করো তুমি সকলকে, ক্ষমা করো তুমি পাপীদেরকে, ক্ষমা করো তুমি পাপীদেরকে, রিজিকদান করো তুমি সকলকে, ক্ষমা করো তুমি পাপীদেরকে, ক্ষমা করো তুমি পাপীদেরকে, সবার প্রতি দয়া করো না তোমার, সুবহানাল্লাহ
হামদে বাড়ি তালা শুনছিলাম আমির হামজা ভাই থেকে চমৎকারভাবে, ইনশাল্লাহ তালা আবারও তার থেকে নাতের রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা, এর আগে আরও কিছু আলোচনা করি। ইমরান ভাই চমৎকারভাবে বলছিলেন যার সন্তান আছে সে যদি সন্তানের উপরে ভরসা করে যে আমার সন্তান ভালো ডিগ্রি অর্জন করবে, ভালো চাকরি করবে, ভালো পজিশনে যাবে, আমাদেরকে খাওয়াবে, যদি এটা ওই সকল মা বাবার যুক্তি হয় সন্তানের প্রতি ভরসা, আর যাদের সন্তান নেই তারা কার উপরে ভরসা করবে, তবে এজন্য যার সন্তান আছে সেও রবের উপরে ভরসা করবে আর যার সন্তান নেই সেও রবের উপরে ভরসা করবে। হাজারো মা বাবা অভিযুক্ত আছে, সন্তান আছে কিন্তু খাওয়াচ্ছে না, তারা কি করবে? তো এই জন্য সকলের সন্তান থাকুক বা না থাকুক রিজিকের ভরসা, প্রত্যেকটা বিষয়ের ভরসা রবের উপরে। আমার ইমরান ভাইয়ের একজন লোকের সাথে পরিচয় আছে, ইমরান ভাইও তাকে জানে, আমিও তাকে জানি, বিয়ের বয়স তো কমপক্ষে এখন 35 বা 40 বছর হয়েছে, 32 বছর তো হবেই সম্ভবত, এখন পর্যন্ত তার সন্তানাদি নেই, এখন সে কার উপরে ভর? কিন্তু আল্লাহ তাআলা তাকে যথেষ্ট ভালো রাখছেন। একজন মানুষ যখন 25 বছর বয়সে বা বাংলাদেশের হিসাবে 29 বছর বয়সে বিয়ে করছে, এরপর 30 বছর অতিবাহিত করলো বিবাহিত জীবন, সন্তানাদি না, তার মানে তার বয়স 55-60 বছর, এখন পর্যন্ত তার সন্তান নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে আশেপাশের মানুষের তুলনায় অনেক ভালো রাখছে, ভালো রিজিক পাচ্ছে, ভালো চলতেছে, তার মানে তার সন্তান না থাকায়ও সে আল্লাহ তাআলার প্রতি ভরসা এমনভাবে রেখেছেন, আল্লাহও তাকে এভাবেই চালাচ্ছেন। তো এই জন্য সন্তান থাকুক বা না থাকুক, পরিপূর্ণ আস্থা থাকতে হবে রবের উপরে। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা শুনি, এরপর ইনশাল্লাহ তাআলা নাতের রসুলও শুনতে হবে, কলও শুনতে হবে দর্শকের। জি মোতালিব ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমরা শুনছি এমন একটি বিষয়ের আলোচনা যে বিষয়টি আম্বিয়ায়ে কেরামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, যে বিষয়টি যুগে যুগে যে সকল আউলিয়া কেরাম ছিল তাদের একটি বৈশিষ্ট্য ছিল, এবং সাধারণ মুমিন যারা রয়েছেন তাদেরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই আল্লাহর উপর ভরসা রাখা। যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাহ। যে সকল যারা ঈমান এনেছে তাদের সামনে যখন আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, এবং যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও, যখন তাদের নিকট আল্লাহ পাকের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ পাকের উপরেই ভরসা রাখে। তো এখানে মুমিনদের যে তিনটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা, যে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তরে ভয় জাগ্রত হয়, এবং যখন আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয় এবং তারা আল্লাহ পাকের উপরই ভরসা রাখে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা এবং আমাদের মনের মাঝেও বা আমাদের মাঝেও যেন আল্লাহ পাকের ভরসা চলে আসে, পরিপূর্ণ তাওয়াক্কুল, যেই তাওয়াক্কুলের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়টি যেন আমাদের মাঝেও চলে আসে।
তো আল্লাহ তাআলা যেভাবে কোরআনে পাকের মধ্যে আয়াতের কথা আব্দুল মুতালিব ভাই বললেন, যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বান্দার আল্লাহর প্রতি ভরসা করার কথা বলেছেন, আর আল্লাহ তাআলার হুকুম যখন নাজিল হলো আল্লাহর রসুলের উপরই সেই আয়াতে কারিমা নাজিল হয়েছে, আর আল্লাহর রসুল যখন এই কথাগুলো বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবে ইরশাদ করেছেন, তখন যদি দেখি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভরসার কথা, এক সুপরিচিত ঘটনা, আল্লাহ রসুলের দরবারে ঘরে সব কিছু এনে দিলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সিদ্দিক তোমার ঘরে কী রেখে এসেছো, ভরসা তো দেখুন। সিদ্দিক আকবরের উত্তর কী ছিল ইমরান ভাই? আমার ঘরের জন্য আল্লাহ ও তার রসুলই যথেষ্ট।
সূক্ষ্ম একটা বিষয়, রবের প্রতি যে ভরসা, একটা হচ্ছে রবের প্রতি ভরসার মানুষগুলো হয়ে থাকে ইতিবাচক, এটাকে পজিটিভ মনোভাব বলা হয়ে থাকে। আপনার পজিটিভ যে মনোভাবটা ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক।
জি,
তাই এই যে রবের প্রতি ভরসা, আমি জাস্ট ইনশাল্লাহ হুজুর যেহেতু আলোচনা শুরু করছে করবে একটা অ্যাড করে দিই, যে মানে কেমন পজিটিভ মনোভাব, যেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বা হায়াতে মোবারকা 63 বছর সম্পূর্ণ ছিল ইতিবাচক।
সুবহানাল্লাহ,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকতময় জীবনীতে নেগেটিভ বলতে নেতিবাচক কোনো চিন্তা চেতনা ছিল না,
ছিল না।
সেই আপনার সার গুহার মধ্যে হিজরতের রাতে যখন দুশ্মনে ইসলাম কুফার যখন একেবারে নিকটে চলে আসলো, যখন নিকটে চলে আসলো, এটা এত নিকটে চলে আসলো মনে করেন যদি একটু তারা চেষ্টা করে কিন্তু পেয়ে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করলেন, মানে ভয় বলে নাই যে ভয় পাচ্ছে, একটু অনুভব করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রবের প্রতি কেমন
আল্লাহ আল্লাহ
কি বললেন, যে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালকে বললো যে ভয় করো না,
ভয় করো না,
আল্লাহ আমাদের সাথে আছে। এই যে দেখেন
জি,
মানে কেমন ভরসা, কেমন ভরসা তখন ছিল। কিতাবের মধ্যে যারা ওলামা ইকরাম যারা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন এটা শুনলেন সিদ্দিক আকবর, তিনি অন্তরে এত প্রশান্তি অনুভব করলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যখন আল্লাহর হাবিব এই কথা বললেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, এত ভয়ের কিছু নেই, তখন একদিকে আল্লাহর আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা হাবিবের জবান থেকে এটা বেরোয়েছে, আর একদিকে গুহার সাথী সিদ্দিক আকবর এই কথা শুনলেন, তো চমৎকার এক পরিবেশে তখন না মুতালিব ভাই আলোচনা করছিলেন কোরআন পাকের আয়াতের দিকে। জি
জি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম যে সেখানে মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে মোমিনদের তিনটি বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন। একটা হচ্ছে আম্বিয়া কেরাম তো আছেন এবং দুর্গজীব আউলিয়া কেরাম যারা আছেন তারা তো আছেন, এবং সাধারণ মোমিন যারা আছে তাদেরও তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। এক হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যারা মোমিন রয়েছে তাদের নিকট যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন তাদের অন্তরে অটোমেটিকলি এক ভয় জাগ্রত হয় আল্লাহ পাকের।
রাইট,
আল্লাহ পাক হচ্ছে সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক হচ্ছেন সেই সত্তা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল ক্ষমতার আধার, আল্লাহ পাক হচ্ছে সেই সত্তা, ইন্নাহু আলীমুম বিদাতিস সুদূর, আমার অন্তরে কি চলছে, আমি কি ভাবছি, কি কি পরিকল্পনা প্ল্যান আছে আমার রব সেটাও জানে। তো মুমিনের মাঝে যখন এই বিষয়গুলো জাগ্রত হয়, আল্লাহ তাআলার স্মরণ যখনই তার মাঝে আসে, তখন ভয় চলে আসে যে আমার রব তো এরকম এরকম ক্ষমতার অধিকারী, আধার তিনি, আমার সকল কিছু তিনি জানেন, তখন একটা ভয় চলে আসে। আর এটা হচ্ছে সাধারণ মুমিনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহ পাকের যে আয়াতগুলো রয়েছে সে আয়াতগুলো যখন পাঠ করা হয় তাদের সামনে, তখন ইমান বৃদ্ধি পায়,
মজবুত হয়,
মজবুত হয়। কুরআনে পাকের কত ঘটনা আল্লাহ পাক নাজিল করেছেন আয়াতের মাধ্যমে, কত ঘটনা বর্ণনা করেছেন, এমন এমন বিষয় যেগুলো মানুষকে চিন্তা করতে বাধ্য করে, মানুষকে তার যে তার অবস্থা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে, তখন ইমান বৃদ্ধি পেয়ে যায়। আর সর্বশেষ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তো সে আল্লাহ পাকের উপরে সে ভরসা রাখে।
সুবহানাল্লাহ।
এখন যখন আমরা সৃষ্টি হয়েছি, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের আস্থার একটা জায়গা থাকতেই হবে, আমাদের আত্মসমর্পণের একটা জায়গা থাকতেই হবে।
এটা মানুষের মানে একটা ফিতরাত
না, ফিতরাত,
মানে ভরসা যদিও বা কিছু সময়ের জন্য মুমিন হারিয়ে ফেলে, মানে আমি ভরসাটা কার উপর রাখবো, কখনো সন্তান, কখনো মা বাবা, কখনো ফ্রেন্ড, কিন্তু একটা জায়গা তো তাকে থাকতেই হবে, তাই না?
আমি ওইটাই বলছি যে আমাদের আস্থা এবং আত্মসমর্পণের জায়গাটা আসলে কোথায় হওয়া উচিত। যখন আপনি সৃষ্টি, তখন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, খুলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে দুর্বল করে
সৃষ্টি করেছেন আল্লাহ
তাআলা। তো আমাদের দুর্বলতার জায়গা অসংখ্য রয়েছে,
জি
অসংখ্য জায়গা আমাদের দুর্বলতার জায়গা রয়েছে। মানুষ যখন তার বাহ্যিক উপকরণের প্রতি আস্থা করে এবং সেখানে সে আত্মসমর্পণ করে যে আমার জায়গা এটাই, এর বাইরে আমার কোনো জায়গা নেই, তখনই সে বিপদে পড়ে,
তখনই সে ফেল,
তখনই সে ফেল করে।
জি জি,
আপনি দুনিয়ায় অসংখ্য মানুষ এরকম দেখতে পাবেন, তার কোনো কিছুর কিন্তু অভাব নেই বাহ্যিকভাবে, বাহ্য তো তার কাছে সবই আছে,
সবই আছে,
কিন্তু দেখা যাচ্ছে তার রাতে ঘুম হচ্ছে না, সে বিপদে আছে, কখনো কখনো লুকিয়ে কান্না করছে, এমন কি বলে যে আমি যে অবস্থায় আছি আল্লাহ পাক যেন এই অবস্থায় কাউকে না আসে, অথচ তার অধীনস্থ যারা আছে তারা আকাঙ্ক্ষা করে আমি যদি সেই জায়গাতে পৌঁছাতে পারতাম, তার মতো হতে পারতাম, কেন সে কান্না করছে, কেন সে এরকম আফসোস করছে, এমনকি যারা সামান্য দুঃখের কারণে একটু ব্যতীত হলে পরে বিভিন্ন ধরনের বড় বড় ডিসিশন নিয়ে ফেলে, আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, কেন? কারণ তার আস্থার জায়গা, যে জায়গায় থাকার উচিত ছিল সেই জায়গায় সে নেই, আত্মসমর্পণ যার কাছে করার ছিল সেই জায়গায় সে করতে পারে নাই, সে দুনিয়াবী বাহ্যিক উপকরণের প্রতি আস্থা রেখেছিল, যার কারণে সে জানে যে আমার আর কোনো যাওয়ার জায়গা নেই,
জায়গা নেই,
আমার আত্মসমর্পণের কোনো জায়গা নেই। যখন তার মনের মধ্যে ওই বিশ্বাসটা চলে আসে, তো যে খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, দুর্বলতা তার সামনে আসবে, তখন এই সিদ্ধান্তর দিকে মানুষ চলে যায়। সুতরাং আমাদের আস্থার জায়গা থাকতে হবে কোথায়? আল্লাহ পাক,
আল্লাহ তাআলার প্রতি
আত্মসমর্পণ কার নিকট করতে হবে?
আল্লাহ তাআলার প্রতি।
তখনই আপনি আপনার সামনে যত ধরনের মুসিবত আসুক, যত বিপদ আসুক, আপনি রাখবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, ভোর আপনার জন্য আসবেই, রাত যতই আধার হোক, যতই গভীর হোক, ভোর আপনি দেখতে পাবেন,
সকাল দেখবেন,
সকাল আপনি দেখবেনই, তখন আপনার মাঝে ওই যে কুচিন্তাগুলো যে আমার হয়তো বাঁচার আর কোনো জায়গা নেই, আমার হয়তো এই ব্যথা শেষ হওয়ার কোনো শেষ হবে না, আমার হয়তো এই যে অসুস্থতার কোনো উপশম নেই। কিন্তু যারা প্রকৃতপক্ষে মমিন রয়েছে, এই যে মমিনের বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যার থাকবে সে অবশ্যই রাস্তা দেখবে
এবং সে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে,
ভরসা রাখে এবং সে পেয়েও যায়,
পেয়েও যায়।
এমন অনেক আছে যে আসলে বাধ্যতভাবে কোনো রাস্তা নেই তার চোখের সামনে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা যে ব্যবস্থা একটা হবেই হবে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে রাত পের হয়েছে, কিছু সময় অতিবাহিত হয়েছে, সবকিছু আস্তে 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 আস্তে
সমাধান হয়ে যায়।
তো এটা হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা করার সবচেয়ে একটা বড় শক্তি আমাদের জন্য।
এর জন্য কিন্তু এই যে আল্লাহ তাআলার প্রতি ভরসা আমাদেরকে রাখতে হবে হুজুর, যেভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এর জন্য কিন্তু আমরা একটা পরিবেশও দরকার। মানে আমরা আলোচনা করছি আর আলোচনার পরেই যেন একজন ব্যক্তি একেবারেই আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণতার সাথে আস্থা রাখবে এভাবে তো পসিবল না। আমাকে আপনাকে একটা পরিবেশ নিতে হবে, যে পরিবেশে থাকার কারণে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম নাজিল করেছেন বা যে কথাগুলো বলেছেন সেটার উপর একজন মানুষ পরিপূর্ণভাবে কি করতে পারবে, আমল করতে পারবে, এজন্য পরিবেশ একটা দরকার, তাই না?
জি, এটা তো অবশ্যই আপনাকে পরিবেশই শিক্ষা দিবে,
জি জি,
যে আসলে আপনার কি করতে হবে, আপনার জন্য করণীয় কি। আর এই জন্যই বলা হয়েছে পরিবেশ, এবং আল্লাহ তাআলাও বলেছেন যে যারা সত্যবাদী, যারা নেককার আছে, যারা পরহেজগার আছে, তাদের সঙ্গ অবলম্বন করা উচিত। আপনি কোনো একটা বিষয় আসলে নিজ থেকে পারবেন না শিখতে, আপনাকে কোনো একজন শিক্ষক শিখাবে কোন জায়গায় কীভাবে কী করতে হবে, পরিবেশ আপনাকে শিখিয়ে দেবে যে কোন জায়গায় তোমার করণীয় কী রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহ পাকের উপর ভরসা রাখবে আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট।
সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক যারা মুতাওয়াক্কিল আছে তাদেরকে ভালোবাসেন। তো এই ব্যাপারে বলেন, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে, একটা হচ্ছে এই শ্রেণী যারা যারা আল্লাহ পাকের উপর ভরসা রাখে, তো যাকে আল্লাহ পাক ভালোবাসেন সে তো কখনো আল্লাহ পাকের থেকে দূরে হতে পারে না,
রাইট?
আল্লাহ পাকের সাথে তার কখনো দূরত্ব সৃষ্টি হতে পারে না, সে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, সে কখনো আল্লাহ পাকের আযাবের মধ্যে
লিপ্ত হবে না।
তো এই বৈশিষ্ট্যগুলো অটোমেটিকলি তার মাঝে কি চলে আসবে, এই গুণগুলো, এই বিশেষত্বগুলো সে পেয়ে যাবে। এখন এই যে ভরসার যে বিষয়টা আছে, ভরসা আসলে কিভাবে করতে হবে, ভরসা আসলে কার নাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে লাং তামুতা নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত্তালবি, যে আমরা তো হতাশায় ভুগি যে আসলে খাবো কি, আগামী আমার রিজিক কি হবে, এর জন্য নানা পন্থা নানা কিছু। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টেনশন থেকে আমাদেরকে ফারেক করে দিয়েছেন, যে টেনশন কোনো করার কোনো কারণ নেই, কেননা কোনো নাফস ততক্ষণ পর্যন্ত, কোনো প্রাণ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না
যতক্ষণ
পর্যন্ত সে তার রিজিককে পূর্ণ করে না।
আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ। বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আজমিলু ফিত্তালবি, এখানে খুব চমৎকার বলেছেন যে চাওয়ার ক্ষেত্রে উত্তম পন্থায় খুবই চমৎকার বিষয়ভাবে তুমি আল্লাহ পাকের নিকট তালাব করো,
উত্তম উত্তম ভাবে চাও, আল্লাহ
উত্তম ভাবে কোনো বিষয়কে তালাব করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে সেটা যেন খুব সুন্দর হয়। তো এই তালাবের ক্ষেত্রে যদি আমরা, সুন্দরের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি যে আসলে রিজিক তো আমাদের দরকার,
জি,
আমাদের জীবন অতিবাহিত করার জন্য, তো সেই রিজিকটা আসলে আমরা চাইবো কিভাবে? এখন আপনার রিজিকের প্রয়োজন চাওয়ার তো শেষ নেই, কিন্তু চাচ্ছি ওরকমভাবে রিজিক অন্বেষণ সেভাবে করছি যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি নেই, হ্যাঁ আমি নানা পন্থা, নানা যেটা বৈধ সেটাও করছি, যেটা অবৈধ সেটাও করছি, তো এটা তো সৌন্দর্য হলো না। তো সৌন্দর্যভাবে চাইতে হবে। আল্লাহ পাক তো আমাদেরকে শুধু মানুষকে নয় সমগ্র সৃষ্টিকে, এবং কি ইমরান ভাই শুরুতেই বলেছিলেন যে সেই অন্ধ সাপের ব্যাপারে, যে এটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের মধ্যে তো এমন কোনো মাখলুক নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ পাক নেননি, সকল প্রাণীর সকল মাখলুক রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেভাবে আল্লাহ পাকের উপর ভরসা করা উচিত, যেভাবে তিনি ভরসা করার হক রাখেন, তোমরা যদি অনুরূপভাবে করতে পারো তাহলে তোমরা তোমাদেরকে আল্লাহ পাক উত্তমভাবে রিজিক দিবেন। যেভাবে একটা পাখি সকালে না খেয়ে বের হয় আর আল্লাহ পাকের উপর ভরসা করে বের হয় এবং সন্ধ্যায় সে ফিরে আসে পেট পরিপূর্ণ করে,
সুবহানাল্লাহ,
এই ভরসা যেভাবে করা উচিত, যেভাবে রাখা উচিত, সেভাবে আমাদেরকে করতে, এবং সেটা শেখার জন্য যারা আউলিয়া কেরাম রয়েছেন আল্লাহ পাকের উপর ভরসা কীরকম ছিল, এবং এই তার থেকে ফয়েজপ্রাপ্ত যে সকল আউলিয়া কেরাম রয়েছে তাদের জীবনী কীরকম ছিল, এবং বাধ্যতভাবে বা আমরা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই সেটা হচ্ছে
আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল আর কালাম কলের পরেই আউলিয়া কেরামের ভরসা আল্লাহ তাআলার প্রতি কেমন ছিল এই বিষয়ে মুতালিব ভাই যে আলোচনা করলেন, এর মধ্যে একটি কথা না বললেই নয়, আজকে আমরা কোন কোন অঞ্চলে এমন রীতি রেওয়াজ আছে আমার জানা নেই, আমি দুই একটা অঞ্চলের ব্যাপারে জানি, ইমরান ভাইও সিনিয়র মানুষ বলতে পারবেন, সন্তান জন্ম নেওয়ার পরে যখন ছেলে হয় হাতে কলম দেওয়া হয়, যখনই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় হাতে কলম দেওয়া হয়, আর এই যুক্তি দেয় যে আমার সন্তান বড় হয়ে কলমদার হবে, অর্থাৎ সে জজ ব্যারিস্টার হবে বা লেখাপড়া করবে, এটা 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 হবে। কিছু অঞ্চলে ওজন করার যে যন্ত্র আছে এটা হাতে দেয়, কেন সে ব্যবসা করবে, জন্মের পরেই গার্ডিয়ান যারা আছে, মা বাবা যারা আছে তাদের আইডিয়া, যদি আমার সন্তানকে আমি জন্মের পরে কাগজ কলম ধরিয়ে দিই তবে তো শিক্ষিত হবে এবং ভালো কিছু বাবা মার জন্য করবে। আবার পরিমাপ করার জন্য যে যন্ত্র আছে সেটা হাতে ধরিয়ে দিয়ে বলে যে এমন বিশ্বাস, কেমন বিশ্বাস রাখে, বলে এটা যদি দেই তবে তারা বড় হয় ব্যবসা বাণিজ্য করবে। আরও জানি না কোন কোন অঞ্চলে এমন রীতির আওয়াজটা আছে, বোঝা গেল যে জন্মের পরেই, ভূমিষ্ঠের পরেই মা বাবার একটা আকিদা, কেমন আকিদা, কেমন বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি নয়, ওই জন্মের পরেই কলম ধরিয়ে দেওয়া এবং ওজন করার যন্ত্র ধরিয়ে দেওয়া কি আমার সন্তান এমনটা হবে, এক দুইটা অঞ্চলের কথা আমি জানি, তো এটাই বললাম, হয়তো বা এমন অন্য অন্য অঞ্চলও হতে পারে, আরও অন্য অন্য কিছুও দিতে পারে জন্মের পরে, এই যে একটা চিন্তাভাবনা, তো আপনার সন্তানকে আপনি ছোটোবেলা থেকেই আল্লাহর প্রতি ভরসা না শিখিয়ে আমরা ভরসা শিখাচ্ছি পালা পাথরের উপরে, আমরা ভরসা শিখাচ্ছি কাগজ কলমের উপরে, এটা দুনিয়াতে নিজের জীবনটা পরিচালনা করার জন্য এটা একটা মাধ্যম, লেখাপড়া এটা একটা মাধ্যম বা পালা পাথর এটা একটা মাধ্যম, কিন্তু রিজিকের ভরসা তো আল্লাহ তালার প্রতি আমাদের করা উচিত। আমির হামজা ভাইয়ের কাছে আসবো, একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর আল্লাহ চাই ইমরান ভাই থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তালা। আমির হামজা ভাই একটি কালাম আমাদেরকে শুনান।
কি করে বলবো মদিনাকে মন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, মদিনা ছেড়ে ছেড়ে যাব আমি কোথায়, মদিনা ছেড়ে যাব আমি কোথায়, আছে কোথাও কি মদিনা এমন, আছে কোথাও কি কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য
কারো সাধ্য নেই মদিনা থেকে এসে সে বর্ণনা করবে মদিনা এমন, একমাত্র চোখে না দেখা পর্যন্ত আপনি নিজেও বলতে পারবেন না। যদি কোনো ব্যক্তি শতবারও যায় তারপরেও সে হয়তো সেখান থেকে এসে বর্ণনা করতে পারবে না মদিনা কেমন। আল্লাহ তৌফিক দিয়েছে, মাত্র কয়েক কত টাকার খরচ হয় বলবো, চলে যান দেখে আসেন। জীবনে মদিনাই যদি না দেখলো তো এই চোখ আর কিসের জন্য, কালামের মধ্যেও আছে না, মদিনাই যদি না দেখতে পারলো এই চোখ তবে এই চোখের আর দাম কি আছে, কি আছে আর এই চোখের। হয়তো আপনি ব্যাংক ব্যালেন্স করছেন দুনিয়াকে অর্জন করার জন্য বা বাড়িগাড়ি করার জন্য, বেঁচে থাকলে এটা হয়ে যাবে, আজ না হয়তো কাল হয়ে যাবে, কিন্তু মদিনা না দেখে যদি চলে যান না তো আফসুস থেকেই যাবে। এজন্য পরামর্শ দিব, আল্লাহ যতটুকু দিয়েছে চেষ্টা করেন। অনেক মানুষকে তো এমনও পাওয়া যায় কি সারা বছর ইনকাম এই জন্যই করে কি আমি মদিনা দেখব, আজ না হয় কাল মদিনা দেখব। ভাগ্যেরও ব্যাপার আছে, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা বারবার আদবের সাথে মদিনায় যাওয়ার সেই তৌফিক দিক। কিছু কল রয়েছে দর্শক শ্রোতার, কয়েকটা কল শুনব ইমরান ভাই, এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তালা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ জৈনউদ্দিন, চাউলা জেলা। আমরা দেখছি আপনার চ্যানেলটা, খুব ভালো লাগে আমাকে চ্যানেলটা, আমাকে খুব অনেক ভালো লাগছে, দোয়া করেন আমার জন্য।
অনেক দোয়া আপনার জন্য, আল্লাহ তালা ভালো রাখুক, সুস্থ রাখুক, কল করছেন আমাদেরকে, শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন।
আমার জেলা বাউন্ডারিয়া, আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার পানের মদিনা।
বানবাড়িয়া থেকে কল আসছে, আল্লাহ তালা কবুল করুক। আমি আমি আপনি বলছি, আপনারাই এটা বলেন, আপনাদের ব্রাউন বাড়িকে বান বাড়িয়ে বলেন আপনারা, এই জন্য আমি একটু বললাম আপনাদের সাথে সাথে। কল আর সে আমির হামজা ভাই ইনশাআল্লাহ নোট করে নেবেন এই কল শোনানোর জন্য ইনশাআল্লাহ তালা। জি, পরবর্তী কল।
আমি ইসলামগঞ্জ সদর থেকে, খুব ভালো লাগতেছে আপনাদেরকে, অশেষ ধন্যবাদ, এবং দোয়া করে আপনাদেরকে আয়াতে তয়বা নসিব করুক, আর আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক, আমাদেরকে আপনাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক। পরবর্তী কল দেন।
আমি সাকিবুল হাসান আকরাম, আপনাদের চ্যানেলটা অনেক ভালো, আপনাদের চ্যানেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারতেছে, এবং আপনাদের চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা কাজ করতেছেন তাদের ধন্যবাদ।
মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনারও কল করেছেন আমাদের সাথে, যেহেতু সুন্দর ভালো লাগে বলছেন, একটা বিশেষ অনুরোধ করবো আপনাদেরকে, আসছে অক্টোবরের 10 তারিখে ইনশাআল্লাহ তাবারাকাতালা টেলিথন, যে প্রোগ্রামটি প্রতি বছর হয়ে থাকে, টেলিথন ক্যাম্পেইন 2025 শুরু হবে 10 অক্টোবর থেকে। 1 ইউনিট 5,000 টাকা, এবং এটা দাওয়াত ইসলামী সকল নেক ও জায়েজ কাজের জন্য এই টেলিথন করা হয়, আপনিও অংশ নেবেন, আর এর মাধ্যমে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
ময়নউদ্দিন, মাদানী চ্যানেল দেখতেছি, রহমত পূর্ণ প্রভাত, আমার কাছে অনেক ভালো লাগে, আল্লাহ আপনাদের তৌফিক দিক মাদানী চ্যানেল চালানোর, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য মাদানী চ্যানেল সহায় করতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য। আরো একটি কল আমাদেরকে দেন, এরপরে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা। জি,
আমি মোহাম্মদ মাহবুব, আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আপনাদের প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে, অনেক কিছু শেখা যায়।
মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি, অনুরোধের কল কালামগুলো আমরা একটু পরেই শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আসবে ইমরান ভাইয়ের কাছে, ইমরান ভাই, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আলোচনা হচ্ছিল স্টুডিওতে, আরও কিছু যদি কথা শেয়ার করেন।
যে মাস আমাদের মাঝে চলমান,
জি,
ওলিদের সম্রাট পিরানপীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মঈউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা, পর্যালোচনা এবং শিক্ষণীয় দিকগুলো,
জি,
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে জানার, শিখার আমাদের সৌভাগ্য হয়। পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওয়াক্কুলের দৃষ্টান্তস্বরূপ কিছু ঘটনা, নবীদের ঘটনা, আউলিয়ে ইকরামের ঘটনা, আর এই তাওয়াক্কুলের যে দৃষ্টান্ত, যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের শিখার জন্য,
রাইট,
যে ঘটনাগুলো, যেমন সূরা কাফের মধ্যে আসহাবে কাফের যে ঘটনাটি এসেছে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে যে ওই যুবকদের ঘটনাকে তাদের তাওয়াক্কুলকে একটা দৃষ্টান্ত হিসাবে কি উপস্থাপন করেছে, যে কিতাবের মধ্যে এভাবে এসেছে যে তারা দুটি জিনিস, তাদের জীবন রক্ষা এবং ইমানের উপর টিকে থাকার জন্য আল্লাহর উপর ভরসা করে তারা নির্জন গুহায় প্রবেশ করলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কী করলেন, রক্ষা করলেন। এখানে এই যে ঘটনাটা, জালিম বাদশাহ থেকে তারা তাদের নিজেদেরকে রক্ষা করবে, বিশেষ করে তাদের ইমানকে কি
করবে,
হেফাজত করবে। জাকির ভাই, যে যখন তারা ইমানের বিষয়টা চিন্তা করলেন, তারা দেখতে পেলেন যে তখনকার বাদশাহ যিনি ছিলেন তার সম্মুখে মানুষের ইমান নষ্ট হচ্ছে, আর ইমানদার সবসময় চেষ্টা করবে তার ইমানকে হেফাজত করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য তারা এমন একটা গুহায় তারা প্রবেশ করলেন,
জি,
বাহ্যিকভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার আমরা দৃষ্টি আকর্ষণ করব, এর সাথে ইনশাআল্লাহ আমাদের কিছু প্রেক্ষাপটও আমরা আলোচনা নিয়ে আসব, যে ইমান বাঁচানোর জন্য যদি মানুষ রাস্তা যদি চায় সে রাস্তা বের করতে পারে,
বের করতে পারে।
আসহাবে কাফের যে যুবকদের ঘটনা আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে সূরা কাফের মধ্যে এনে কিয়ামত পর্যন্ত তাওয়াক্কুলে যে দৃষ্টান্ত রেখেছেন যে তারা আল্লাহ তাবারকাতাল উপর এমন ভরসা ছিল, এমন গুহায় তারা প্রবেশ করলো যেখানে বাহ্যিকভাবে যদি কোনো ব্যক্তি কল্পনা করে যে সেখানে বেঁচে থাকার মতো কোনো অবস্থান ছিল না,
ছিল না,
না গুহার মধ্যে কোনো আলো ছিল না, সেখানে ওদের
কোনো
ব্যবস্থা ছিল,
এমনকি অক্সিজেনও তেমন প্রবেশ করার মতো
ছিল না। কিন্তু যখন তারা তাদের ইমানের বিষয়টাকে খেয়াল করে ওই পন্থা অবলম্বন করলেন, সেখানে ভরসা করলেন রবের প্রতি, আল্লাহ পাকের সাহায্য তারা পেয়েছে।
জি,
আচ্ছা, সে আলোচনা করতে গেলে কিন্তু দীর্ঘ অনেক ঘটনা পুরা আসহাবে কাফের। আমি জাস্ট এখানে সমাপ্তি করে বিষয়টি বলবো যে যখন আমি রবের উপর ভরসা করে আমি হালাল উপার্জনের জন্য আমি এমন একটা ব্যবস্থা আমি করব যে ব্যবস্থাটা রবের সন্তুষ্টি,
রাইট,
উপার্জনটা হালাল, মাধ্যমটা খুব ছোট, ভরসা রবের প্রতি। দেখেন কেমন, যে একজন শিক্ষিত একজন ব্যক্তি সে না কোনো হারাম পন্থায় না গিয়ে সে ঘুষের মাধ্যম অবলম্বন না করে সে লোন ব্যবস্থাপনায় না গিয়ে সে আল্লাহ পাকের প্রতি ভরসা করে রব তাবারক ওয়া তাআলা তাকে যে বাহ্যিক মাধ্যম দিয়েছে, তার হাত পা এর মাধ্যম যে দিয়েছে, সে এই মাধ্যমটাকে ব্যবহার করে সে একটি কাজে অংশগ্রহণ করলো।
জি,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেখানে উত্তম রিজিকের তাকে ব্যবস্থা করে দিচ্ছে। অন্যদিকে যে কেন আমি আমার ইমানকে সুরক্ষিত করব, আমি নাফরমানির দিকে যাব না, আমি হারামের দিকে যাব না, আমি সুদের দিকে যাব না, আমি ধোকাবাজি করে অন্যের সম্পদকে আমি গ্রাস করব না,
রাইট,
আমি কর্ম করব, আমি কি করব,
হালাল,
আমার রবের প্রতি আমার অনেক বড় ভরসা,
সুবহানাল্লাহ,
আমার রব আমার এই কাজের মধ্যে আমার চা বিক্রি করার মধ্যে আমার আল্লাহ বরকত দিবে। আমি জাকির ভাই এখন আমি ওনাকে চিনি, উনি আপনার এর মধ্যে উনি কতটুকু বরকত পেয়েছে এখন বর্তমানে ওনার অবস্থা কি সেদিকে আমি যাচ্ছি না, উনি আমার সাথে শেয়ার করেছেন আজকে ওনার সম্ভবত 30 বছর ওনার এই ব্যবসা, গড় থেকে যে যেখানে তিনি বসবাস করেন সেখান থেকে চা বানিয়ে উনি দোকানে দোকানে উনি বিক্রি করেন। দেখেন যে তিনি মাধ্যমটা কি নিয়েছে, একটা উপার্জনের চা বিক্রি করা,
রাইট,
কোনো হারাম পন্থায় না গিয়ে, অন্য কোনো পন্থায় না গিয়ে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এর মধ্যে অনেক বরকত দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে আজকে মায়াদাল্লাহ যখন আমরা শুনতে পাই, হয়তো আপনি অনেক অনেকবার শুনেছেন যে নিজ স্বদেশ থেকে অন্য দেশে যাবে আর সেখানে তার বেশি অর্থের লোভে, বেশি টাকার লোভে মায়াদাল্লাহ অনেকে অনেক কিছু লিখিয়ে দিচ্ছে, অনেকে তার চেহারাকে পরিবর্তন করে দিচ্ছে।
আল্লাহ তাআলার পানা,
মানে এমনও ব্যক্তি যে যার চেহারার মধ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মোবারকা ছিল সে সেটাকে পরিবর্তন করে যাচ্ছে, তাহলে তার রবের প্রতি তার ভরসা আছে না?
আচ্ছা, ইমানের কতটা দুর্বলতা চলে আসছে।
এবং সে সেখানে যাওয়ার জন্য এমনও ঘটনা মানুষ থেকে শোনা গিয়েছে সে তার মুসলমানি যে পরিচয় সেটা পর্যন্ত কী করেছে, বিকৃত করেছে।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার পানা।
এটা কিন্তু মানে একটা আমাদের বানানো ঘটনা না, এটা
অ্যাভেলেবল
হচ্ছে।
জি,
দেখেন তাহলে আমি আমার ইমানকে রক্ষা করতে হবে, আমার চরিত্রকে রক্ষা করতে হবে। আপনার এর সাথে যদি আমরা সূরা ইউসুফের আসলে ঘটনাগুলো তো বিস্তারিত ঘটনার দিকে, জাস্ট একটা আমাদের বোঝার জন্য, শিখার জন্য, ইউসুফ আলী সালাতু আসসালামকে প্রলোভন দেখানোর জন্য অর্থাৎ যে নারীর ঘটনা এসেছে, ইউসুফ আলী সালাতু আসসালামের যে পুত পবিত্রতার যে আলোচনা, সেখানে জাকির ভাই যে ওনার যেখানে তেনার যে অবস্থান যেখানে ছিল, যে রাজ্যে যেখানে ছিল, সম্পূর্ণ ভরসা ছিল রবের প্রতি,
রবের প্রতি
আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করেছেন। আচ্ছা, এটাও কোরআন করিমের মধ্যে ইউসুফ আলী ইসলামের রবের ভরসার ব্যাপারে আসছে।
সুবহানাল্লাহ,
মানে কেমন রবের প্রতি ভরসা ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা এবার হুজুর গোসসে পাকের দিকে যদি আমরা আসি, হুজুর গোসসে পাক তিনি চাইলে মিথ্যা বলতে পারতেন। ওনার আম্মা যে ওনার সাথে যে 40টি স্বর্ণের মুদ্রা যেটা দিয়েছেন, ডাকাত দল জিজ্ঞাসা করলো, ভরসা ছিল রবের প্রতি, সত্য কথা বলে দিলেন।
জি,
যদি বলে যে আমি যদি সত্য কথা বলি, এই যদি স্বর্ণের মুদ্রা যদি আমার থেকে হাতছাড়া হয়ে যায়, আমি পরে চলব কিভাবে? এটা কিন্তু এটা এটা
মুদ্রার প্রতি ভরসা না করে আল্লাহর প্রতি,
আল্লাহর প্রতি ভরসা। আচ্ছা, আল্লাহর প্রতি ভরসার বরকত কি? মুদ্রা মুদ্রার জায়গায় থেকে গেল, আর এর বরকতে ডাকাত দল
তওবা করে নিয়েছে,
তওবা করে নিয়েছেন। এই যে আপনার হুজুর গোসসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে সফরের, যে ওনার সফর শুরু করলেন দীর্ঘদিন এলিম অর্জন করার ক্ষেত্রে, অর্থাৎ বাহ্যিক কোনো ব্যবস্থা না থাকার পরও দীর্ঘদিন তিনি যে সফরে থেকে এলিম অর্জন করলেন, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে ভরসা, তাওয়াক্কুলের যে আলোচনাটা,
তিনি তো জেনেই গেছেন ওই শহরে যে এখন বর্তমানে বাগদাদ শহরে দুর্ভিক্ষ
চলছে,
ওই সময়টাতে দুর্ভিক্ষ ছিল, এবং জানতো আশেপাশের মানুষগুলো, আশেপাশের দেশের মানুষগুলো, গাউসে পাকেটা জেনেই গেছেন যে বাগদাদ শহরে এখন দুর্ভিক্ষ চলে, এবং আমাকে ওই দুর্ভিক্ষর মধ্যেই আমাকে অবস্থান করতে হবে এবং ইলমেদিন অর্জন করতে হবে। তারপরে কিন্তু ভরসা ছিল রবের প্রতি, হারেননি, হার মানেননি, ইলমেদিন অর্জনই করেছেন।
এখানে হচ্ছে যারা আপনার হুজুর গোসসে পাকের আপনার ইলিম শিখার যে সফরটা, যারা তলাবা একরাম, যারা স্টুডেন্ট, যারা দেখেন যে আপনার আপনি লেখাপড়া করবেন, আপনার আলিমে দিন হবে হতে চাচ্ছেন, আপনি কেন আপনার পরিবারকে কেন দোষারোপ করবেন যে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, তাদের প্রতি যদি তাকে আপনার মাধ্যম বানিয়ে নেন, আপনি যদি তাদের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে যে টাকা, তারা যদি আমার পিছনে খরচ দেয় তাহলে আমি লেখাপড়া করব। আচ্ছা, তারা তারা যদি আমাকে সাহায্য করে তাহলে আমি লেখাপড়া করতে পারবো না। পৃথিবীতে আপনার আজকে যদি আমরা দেখি, ইমামে বুখারী রহমতুল্লাহ তাআলা গেলে যে ঘটনা, ওনার আজকে কিয়ামত পর্যন্ত সমস্ত ওলামা বলেন, আলিম বলেন, মুসলমান বলেন, যার হৃদয় ইমাম বুখারী থাকবে, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা গেলে তিনি কি অর্থের বিনিময়ে এলেম অর্জন করছেন? পুরো ঘটনা, ওই পায়ে ওনার জুতা পর্যন্ত ছিল না। দেখেন যে পরিবারের, এরপরে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির, যিনি শ্রেষ্ঠ শাগরিদ এবং ওনার ছাত্রদের মধ্যে যিনি সবচাইতে এলিমের দক্ষতা, যার নাম প্রথম আসে ইমাম আবু ইউসুফ,
ইমাম ইউসুফ,
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির এলিম অর্জন করার ওনার শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে যদি বলা হয় যে অর্থ, তাহলে কিন্তু তিনি লেখাপড়া করতে পারতেন না। দেখেন কতটুকু রবের প্রতি ভরসা ছিল, এলিমের আগ্রহ ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তা বের করে দিয়েছেন,
বের করে দিয়েছেন আল্লাহ তাআলা রাস্তা, সহজ পথ তাদেরকে দেখিয়ে।
আমি জাকির ভাইকে বলি, অসংখ্য তালেব এলিম কিন্তু এখানে হেরে যায়। সে তার সে আলিম হওয়ার তার ইচ্ছা তো আছে, কিন্তু সে হেরে কেন যাচ্ছে? আপনি পড়ুন না, আপনি যখন ইমামদের জীবনী আপনি পড়বেন, গোসসে পাকের জীবনী আপনি পড়বেন, ইমামে আজমের জীবনী আপনি পড়বেন, ইমামে বুখারীর জীবনী আপনি পড়বেন, বড় থেকে বড় ওলামা যারা, আপনি তাদের হিস্ট্রি আপনি পড়বেন, তাদের বড় থেকে বড় আলিম হওয়ার পিছনে যে জিনিসটা সবচেয়ে ছিল সেটা ছিল রবের প্রতি ভরসা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনী অধ্যয়ন করতে হবে, ইতিহাস জানতে হবে, বড় বড় ওলামা একরাম, পীর মাশায়েখগণ, আউলি একরাম, এদের যখন জীবনী আমরা অধ্যয়ন করব, দেখব যে তারা আল্লাহর প্রতি কেমন ভরসা রেখেছেন এবং কেমন ভরসা তারা রাখতেন, আর কিভাবে তারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন। এমন অসংখ্য ঘটনা আউলি একরামের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, কেউ বা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে ইবাদতে লেগে গেছেন, কোনো এক ব্যক্তি এসে পাশে বসে গেলেন আর বললেন দেখি কিভাবে চলে তার জীবন, দেখেন হঠাৎ করে খাবার দস্তারখানা তার সামনে চলে আসছে। তো ওই ব্যক্তি যখন আসছিল ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, তখন ভাবলো যে এখানে তার সাথে থাকলে খাবো কীভাবে, চলবো কীভাবে। দেখেন আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার এমন দয়া আর এমন কুদরত, তার সামনে ওই অলির সামনে খাবার অটোমেটিকলি চলে আসছে। এই যে আল্লাহওয়ালা ব্যক্তিদের এক ভরসা আল্লাহ তাআলার প্রতি, না খেয়ে মারা যাবে না। আগের দিনের মানুষরা হজে কীভাবে রওনা করতো? পায়ে হেঁটে যেত, এখন তো মাত্র 6 ঘন্টার মধ্যে চলে যান, কিন্তু একটা জমানা ছিল মাসের পর মাস, মাসের পর মাস হাঁটতে 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 তারপর মানুষ যেত হজ করার জন্য। ওই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন রেখে তারপরে ঘর থেকে বের হতেন। বা আউলিয়ে কেরামরা বাংলাদেশটাই যদি দেখি, প্রায় আউলিয়ে কেরামের নামের সাথে তার শহরের নাম পাবেন। যেমন শাহজালাল ইয়ামিনী রহমতুল, ইয়ামিন থেকে আসছেন বিদায় তাকে ইয়ামিনী বলা হয়। তো এই রকমের যে সকল আউলিয়ে কেরাম আমরা শুনি, 360 আউলিয়ার বাংলাদেশ, এই 360 আউলিয়া বাংলাদেশের না, তারা তাদের জন্ম অন্য দেশে, ওখান থেকে তারা সফর করে এই দেশে আসছেন। আল্লাহ তাআলার প্রতি ভরসা তাদের ছিল, আমি দিনের কাজে লেগে গেলাম, আল্লাহ তাআলা আমার কাজ করবে, আমার কাজ মানতে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো এই যে আউলিয়ে কেরামের আল্লাহ তাআলার প্রতি আস্থা ভরসা পরিপূর্ণতার সাথে, এটা আমরা যখন অধ্যয়ন করব জানব তখনই আমাদের অর্জন হবে। আমরা অনুরোধের কালামগুলো শুনতে চাচ্ছি আমির হামজা ভাই থেকে, যেগুলো অনুরোধের কালাম ছিল। আরেকটি কালাম মনে পড়ে না আমার পুরাপুরি, একটা কালামে এমন আছে, ভরসা তোমার প্রতি হামদ, এটা এটারও যদি এক দুই পঙ্ক্তি শুনিয়ে দিতেন। এই আলোচনার মধ্যে আমার মনে পড়লো যে ভরসা তোমার প্রতি, এতটুকু মনে আছে শুধু। যাই হোক, আর দর্শকের অনুরোধের কালামগুলো শুনিয়ে দিবেন, পাশাপাশি গাউসে পাকের মানকাবাতও যদি সম্ভব হয় এক দুই পঙ্ক্তি আমাদেরকে শোনাবেন। জি,
আজে বন্দে গম আজাদ কোনে দর্দিনো দুনিয়া, শাদ কোনে দর্দিনো দুনিয়া শাদ কোনে, ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে, আজে বন্দে গম আজাদ কোনে দিনো দুনিয়া শাদ কোনে, দর্দিনো দুনিয়া শাদ কোনে, ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে কোনে কোনে, আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগিরি, আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগিরি, সুফি গণের ইমাম তুমি ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে, আজে বন্দে গম আজাদ কোনে, দর্দিনো দুনিয়া শাদ কোনে, দর্দিনো দুনিয়া শাদ কোনে, ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে কোনে, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমির, খোদা ভীরুদের সরদার তুমি, ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে, আজে বন্দে গম আজাদ কোনে, দিনো দুনিয়া শাদ কোনে, দিনো দুনিয়া শাদ কোনে, ইয়া গাউসে আজম দস্তগিরি, ইমদাদ কোনে ইমদাদ কোনে। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব লিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি বলব না ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। বাগানে তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকের প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকের প্রবাহিত নূরের ঝর্ণা। সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 Allah 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 বিপদ হে খোদা তোমার প্রতি ভরসা, বিপদ হে খোদা তোমার প্রতি ভরসা। বান্দারা রাখে সদা, বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ।
লা আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম, আর দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে। জি মোতালিব ভাই, আজকের বিষয় আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে আলোচনা, এবং সময়ও শেষ, কিছু যদি শেষ মুহূর্তে শেয়ার করতেন।
যে ভরসার যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, আবার যে ভরসার যে সংজ্ঞা যেটা আছে, যে মাধ্যম অবলম্বন করা এবং আস্থা আল্লাহর প্রতি, এই বিষয়ে দু একটি ঘটনা যেন মানুষের বুঝে চলে আসে। পন্থা তো আমাদের অবলম্বন করতে হবে, তবে বিষয়টা যেন থাকে, আস্থাটা যেন থাকে আল্লাহর প্রতি,
আল্লাহর প্রতি।
এরকম ধরেন এক বুজুর্গ ব্যক্তি, তিনি নিয়ত করলেন যে আমি একাকিত্বে আল্লাহ তাআলার ইবাদত করবো, এবং রিজিকের যে ব্যবস্থা আছে, তিনি জনগণের মাঝে থাকতেন, লুকালয়ে থাকতেন। তো একদা আসলো যে আমি তো মানুষের উপর ভরসা করছি, লুকালয়ে থাকছি, মানুষ আমাকে খেদমত করছে, বিভিন্ন খাবার পৌঁছে দিচ্ছে, তো আমি এমনটা করি না যে মানুষের উপর সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে একবার জঙ্গলে গিয়ে সেখানে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা তো খাবার পৌঁছে দিবেন, তিনি রিজিকের মালিক। তো সেখানে গিয়ে ইবাদত করতে লাগলেন, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, তো কোনো খাবার আসছে না। এভাবে কয়েকদিন চলে গেল, এখন ক্ষুধার পরিমাণ ওই পর্যায়ে চলে গেল যে আর সহ্য হচ্ছে না। তখন আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ পাক হয়তো তুমি আমাকে রিজিক দাও, নয়তো তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও।
আল্লাহ,
এমন পর্যায়ে চলে গেছে, এখন আর সহ্য হচ্ছে না ক্ষুধার মাত্রাটা। তো আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, হয়তো আমাকে জীবিকা দাও, নয়তো আমাকে, নয়তো আমার প্রাণ তুমি নিয়ে নাও। তখন গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ এলো যে তুমি কি ভেবেছ যে তোমাকে আমি এভাবেই রিজিক দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত তুমি সেই লোকালয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি জীবিকা দিব না,
চেষ্টা আমার হবে।
হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে এটা যে আমি মানুষদেরকে জীবিকা, রিজিক এটা আমার বান্দাদের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তখন সে ব্যক্তি আবারও লোকালয়ে ফিরে গেল, সেখানে তার জন্য খাবার নিয়ে আসা হলো, সেখানে পানি নিয়ে আসা হলো, অতঃপর তার জীবন ধারণের যে বিষয়টা সেটা আবার চলমান হলো। তো এটা বর্ণনা করেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা ইহিয়াল উলুমের মধ্যে, ইহিয়াল উলুমুদ্দিনের মধ্যে। আচ্ছা, এর বাস্তব প্র্যাকটিক্যাল যদি আমরা আরও একটি ঘটনার মধ্যে দেখি, যে এক ব্যক্তি সে রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো, আবার দিনের বেলায় রোজা রাখতো, এভাবে তার দিন অতিবাহিত হচ্ছে। আর এই যে রোজা রাখার পেছনে ঘটনা এরকম ছিল যে এক ব্যক্তি তাকে দুটি রুটি দিয়ে রুটি দিয়ে দিত এবং সেই রুটি দিয়ে ইফতার করতেন, আর এর মাধ্যমেই সারা রাত ইবাদত করতো এবং রোজা রেখে নিতেন তিনি। তো একদিন হঠাৎ করে মনের মধ্যে এই বিষয় উদ্রেক হলো যে আমি কি এই ব্যক্তির দেওয়া রুটির উপরে ভরসা করছি? তখন তিনি বলেন যে এই ব্যক্তির রুটি আর আমি খাবো না, আল্লাহ পাক রিজিকের মালিক, আমি আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবো, তিনি যদি আমাকে রিজিক দেন তাহলে আমি খাবো, নয়তো এভাবেই থাকবো। তো এইভাবে সেই ব্যক্তি তার রুটিন মোতাবেক রুটিনই আবার এলো, ব্যক্তিকে তিনি ফিরিয়ে দিলেন যে আমি তোমার রুটিন আমার কোনো প্রয়োজন নেই। এভাবে একদিন গেল, দুদিন গেল, তিন দিন, এখন তো ক্ষুধার মাত্রা বেড়ে গেল, তিন দিন হয়ে গেল, না খেয়ে থাকাটা তো কষ্টকর বিষয়। তখন আল্লাহ পাকের প্রতি যে রিজিক তো আল্লাহ পাক মালিক, তো রিজিক কেন আসছে না? তো রাত্রেবেলায় তিনি ঘুমালেন, স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ পাকের নিকট উপস্থিত।
আচ্ছা,
তো আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন যে ব্যক্তি যে রুটি নিয়ে আসতো সেই রুটি তুমি কেন গ্রহণ করতে না, কেন খেতে না, তুমি নিতে না কেন? তখন তিনি বললেন, হে আল্লাহ পাক, আমার তো ভরসা তোমার প্রতি,
তোমার প্রতি, আমার ব্যক্তির প্রতি ভরসা নেই,
আমার মনের মধ্যে এটা জাগ্রত হলো হয়তো আমি এই ব্যক্তির রুটির উপর ভরসা করছি, আমার জীবন ধারণ হয়তো এই রুটির উপরে আমি নির্ভরশীল, তো এই জন্য আমি ফিরিয়ে দিচ্ছি। তো বললেন, এই যে রুটি আসতো এটা কি তোমার বিশ্বাস ছিল না যে আমার পক্ষ থেকে আসতো, আমি এই ব্যবস্থা করেছি, ওই ব্যক্তির মনে আমি সেই বিষয়টা ঢেলে দিয়েছি যে তুমি অমুককে গিয়ে এই বিষয়টা দিয়ে আসো? তখন বললো যে হ্যাঁ, এটা তো ঠিক ছিল, কিন্তু তারপরে এরকম। আচ্ছা, ওই ব্যক্তি তিনি দেখলেন যে যে ব্যক্তি তাকে রুটি দিয়ে আসতো সেও আল্লাহ তাআলার দরবারে উপস্থিত। আচ্ছা, তাকেও আল্লাহ পাক প্রশ্ন করলেন যে তুমি রুটি দেওয়া কেন বন্ধ করে দিলে, কেন তুমি রুটি দিয়ে দিতে? তখন বললেন, হে আল্লাহ পাক, তো সে ফিরিয়ে দিত এই জন্য। আর তখন আল্লাহ পাক বললেন যে তুমি রুটি কাকে দিতে, কেন দিতে? তখন বললেন, হে, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি রুটি দিতাম এবং তুমি যেন রাজি হও এই জন্য আমি দিতাম। তখন আল্লাহ পাক বলেন যে যে এভাবে খিদমত করে তার জন্য এক পুরস্কার আছে, মহান পুরস্কার রয়েছে। তো এই ওই ব্যক্তি পরবর্তীতে আবার তাকে রুটি দেওয়া হলো আর সে গ্রহণ করতে আরম্ভ করলো। তো এই যে মাহ্যিক যে অবলম্বন যেটা আছে, মাধ্যম যেটা অবলম্বন আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে,
আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে।
কওম যেটা ফিরাউন থেকে বাঁচার জন্য যখন রওনা হলেন, নদী পার হবেন, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বড় ক্ষমতাশীল, আল্লাহ তাআলা বললেই কিন্তু সেটা কি হয়ে যায়, সেটা রাস্তা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা ইসলামের হাতে যে লাঠি ছিল সেটা দিয়ে কি করতে বললেন,
আঘাত করতে বললেন।
এই যে মাধ্যমটা আপনার শুধু কি হবে সেটা হবে, যাতে করে যেটা আমাদের আব্দুল মুতালিব ভাই বারবার বলেছেন যে মাধ্যমটা যাতে করে হালাল পন্থায় হয়, রবের সন্তুষ্টি মোতাবেক হয়।
জি জি, যেভাবে কোরআন ও হাদিস বলা হয়েছে, শরীয়ত সম্মতভাবে বলা হয়েছে, এইভাবেই যেন আমরা মাধ্যমটা তালাশ করি, সেই মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক পৌঁছে দেবে।
আসলে অনেক সময় এরকম এরকম লেখা আমাদের সামনে চলে আসে যেগুলো মানুষকে বিভ্রান্ত মুখ করে। যেমন যেই আয়াতগুলো নাজিল হয়েছে, যে আয়াতগুলো আল্লাহ পাক প্রেরণ করেছেন মানে মিথ্যা মাবুদের জন্য, যাদের নিকট যাওয়া যাবে না, এবং সেই আয়াতগুলোকে আল্লাহর ওলিদের সাথে অনেকে মিলিয়ে ফেলছে। আল্লাহর ওলি আর মিথ্যা মাবুদ যেগুলো ছিল, ওইসব মুশরিকরা যাদের ইবাদত করো তারা কি কখনো এক? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমরা আসিফ বিন বরকিয়ার ব্যাপারে জানি যে তিনি মুহূর্তের ব্যাপার মধ্যে কি করলেন, তখতে বিলকিস যেটা আছে সেটা নিয়ে এলেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তো আল্লাহ পাককে বলতে পারতেন যে আল্লাহ পাক তুমি আমাকে এটা নিয়ে আসো, তিনিও কি করলেন যে বল তোমাদের মধ্যে কি আছো? তো এটা কি মাআযাল্লাহ শরীয়ত বিরোধী কাজ হয়ে গেল? তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, মিথ্যা মাবুদ আর আউলিয়া কেরাম আল্লাহর রসুল যারা আছেন তারা কখনো এক হতে পারে না,
হতে পারে।
এটা যারা করছে তাদেরও বোঝা উচিত যে আমি কোন আয়াত কার সাথে মিলাচ্ছি,
মানে কোন আয়াত কোন জায়গায় ব্যাখ্যা করছি,
ব্যাখ্যা করছি
আপনার এই এটাতে স্পষ্টভাবে। এই কাজগুলো যারা করে তাদের ব্যাপারও কিন্তু কোরআন হাদিসে লেখা আছে, যারা মুনাফিক, মুনাফিকদের খাসিয়ত হচ্ছে তারা ওই যে আয়াত মুমিনদের ব্যাপারে সেটা আপনার অন্যদিকে তারা কি করবে, ডাইভার্ট করবে। যেমন যারা শাফায়াতকে অস্বীকার করে তারা মায়াদ আল্লাহ, কোরআন করিমের স্পষ্ট আয়াত
আয়াতকে অস্বীকার করবে,
সেই দিন না তাদের কোনো সাহায্যকারী থাকবে, যেটা কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে। তাহলে কাফিরদের সাহায্যকারী কেয়ামতের দিন থাকবে না।
তো এই আয়াতটাকে মুনাফিকরা নিয়ে গেছে মুমিনের ব্যাপারে,
মুমিনদের। কিন্তু কেয়ামতের দিন শাফাত আর শাফাত কথা বলছেন, কিন্তু এদের কোনো সুপারিশকারী থাকবে না। তারা কারা? যারা এখন হচ্ছে দেখেন এটা এই কাজ খারাপ করবে, স্পষ্ট যারা মুনাফিক যারা তারা এই কাজ করবে। আল্লাহ এদের হেফাজত করুন,
আমিন আমিন। আমাদের সময় দেখতে দেখতে একেবারে শেষ, দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।